জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র অগটার ধার বুঝবো এই মোদের সুযোগ।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دورے رکاچھر دیشیر او پروباشر اسلامی بھائرہ مدنی چینلر درشک بینو مدنی چینلر ماہ رمضان دھارا بھائی کنوشتان پرشنو گیانے چابی اے انوشتان نیے آبرو ایک بار اپنا در ماجے اپوستیت ہوئے چھی آشن بھالو بھالو نیو شو کرے امرا دیکھر پرستوتی گروہن کری ماہ رمضان آما در تھیکے بیدائی نچھے خوی توبا آج کے چاد جو دی دیکھا دے تاہولے মাহে রমজান আমাদের থেকে বিদায় নেবে, অন্যথায় আগামীকালকেও ইনশাআল্লাহুল করিম যথাসময়ে আমরা এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারা চাইলে আমাদেরকে কল করে দিয়ে প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের সাথে পুরো মাস ছিলেন, আজকেও যারা দেখছেন, যদি সম্ভব হয় আপনারা লিংক শেয়ার করে দিন, সাথে সাথে কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। দারুল ইফতা আহলে সুন্নতে মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
ফুরকানে হামিদের মধ্যে তো শবে কদরের ব্যাপারে আলোচনা এসেছে, হাদিসে পাকের মধ্যে তো আরো বেশি এসেছে। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তো একটি সূরা সূরাতুল কদর নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক যেটা ইরশাদ করেছেন যে আমি এই কুরআনকে কদরের রাতে অর্থাৎ শবে কদরে নাজিল করেছে। তোমরা কি জানো শবে কদরের ব্যাপারে? শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। যে শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম, ফেরেশতা এবং জিব্রাইলে আমিন আল্লাহর হুকুমে তারা নাজিল হন। আর প্রত্যেক বিষয়াদির জন্য নিরাপত্তা আর নিরাপত্তা, এমনকি সূর্য ওঠার আগ পর্যন্ত। আচ্ছা, যদি আমরা হাদিসে পাক দেখি তো হাদিসে পাকের মধ্যে নবী পাক আলাইহিসসালাম রমজানের যে পরিচিতি পেশ করেছেন, এমনিতে রমজান এবং কোরআনের মধ্যে গভীর সম্পর্ক। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান তা যাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন তো যদি কথা হয় কোরআন নাজিলের ব্যাপারে, তো এই রাতের বিশেষ আলোচনা হয় তাকে যে আল্লাহ এই রাতে কোরআনে পাককে নাজিল করেছেন। আর একবারই কোরআনে পাককে নাজিল করা হয়েছে লোহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে, কোরআন এভাবে নাজিল হয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিলেন, অর্থাৎ মানুষকে যখন রমজানের ব্যাপারে বললেন, তখন এই রাতের ব্যাপারও বলেছিলেন যে এক রাত এমন রয়েছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম, তার সওয়াব তার পুরস্কার এটা হাজার মাসের চাইতেও উত্তম। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বর্ণনা করেছেন। তো মূলত এভাবে বুঝে নেওয়া উচিত যে পরিপূর্ণ রমজান এর বিশেষ যে রাত রয়েছে, কিংবা পুরো রমজানের মধ্যে যে রাতকে তালাশ করতে হয় সেটা শবে কদর। তো এই জন্য শবে কদরের রাতকে গাফিলতির মধ্যে কাটানো উচিত নয়। আচ্ছা, যদিও বা অধিকাংশের মতামত হচ্ছে ২৭তম রজনী হচ্ছে লাইলাতুল কদরের রাত, কিন্তু আমাদের হাদিসে বেজর রাতে তালাশ করার কথা বলা হয়েছে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রাত। আচ্ছা, মানুষ তালাশের মাধ্যমে ২৭ পর্যন্ত তো স্তম্ভিত হয়ে যায়, কিন্তু শেষের যে ভিজর রাত এতেও তালাশ করুন, সেটাও সে রাতেও ইবাদত করুন, সে রাতেও কিয়াম করুন, সে রাতেও ইবাদত করুন। তো আমাদের এই অর্জনের পেছনে থাকা উচিত যে যাতে আমরা শবে কদরকে পেয়ে যাই।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুতিসা উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম শফিক, আমি হুজুরের কাছে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি। তারাবির মধ্যে যখন কোরআন খতম হয় তখন তিনবারই সূরা ইখলাস পড়া কি জরুরি? মেহরবানি করে জানিয়ে দিন।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত?
তারাবির ক্ষেত্রে যখন খতমে কোরআনে পাক করা হয়ে থাকে তো প্রায় মসজিদ সমূহের মধ্যে আইমাগণ হাফিজগণ তিনবার সূরা ইখলাস পড়েন। তো এটা একেবারে পড়া জায়েজ রয়েছে, বরং উত্তম, কেননা তিনবার পড়লে একটি কোরআনের সমপরিমাণ সওয়াব পাবেন। একবার সূরায়ে পড়লে তো এক তৃতীয়াংশ, দুইবার পড়লে দুই তৃতীয়াংশ, আর তিনবার পাঠ করলে তো আল্লাহ পাক তখন আপন রহমতে পরিপূর্ণ কালাম অর্থাৎ পরিপূর্ণ খতমে কুরআনের সওয়াব দান করে থাকেন। তো তিনবার সূরা ইখলাস একেবারে পড়া এতে জায়েজ রয়েছে, বরং এটি উত্তম এই পদ্ধতিতে এটাকে যেন পড়া হয়। প্রায় বিসমিল্লা সহকারে এটি পাঠ করা হয়, অর্থাৎ এটা পড়লে সাথে বিসমিল্লাও পড়েন। তো বিসমিল্লাও পরিপূর্ণ কুরআনের মধ্যে একবার উচ্চস্বরে হাফেজদের উচিত হচ্ছে যেন পড়ে নেন, চাই শুরুতে পড়ুক কিংবা সূরা ইখলাসের মধ্যে পড়ুক, পুরো কোরআনে একবার বিসমিল্লা শরীফ সেটা যেন পড়ে নেওয়া হয়। তার কারণ হচ্ছে যে বিসমিল্লা শরীফ যেটি রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটি কোরআনে পাকের একটি আয়াতে মুবারকা, কিন্তু প্রত্যেক সূরার শুরুতে যেটা লিখা হয়েছে বিসমিল্লা শরীফকে, তো এটা সেই সূরার অংশ নয়, সেই সূরার এটি অংশ নয়। তো এই উভয় সূরার মধ্যকানে ব্যবধানের জন্য এই বিসমিল্লা। তো এইভাবে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লা শরীফ লিখা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তি যদি একবারও বিসমিল্লা না পড়েন তাহলে কোরআনের একটি আয়াত থেকে যাবে। তো একবার যেন পাঠ করা হয়, চাই তিনি শুরুতে পড়ুক কিংবা সূরা ইখলাসের শুরুতে পাঠ করুন। তো এইভাবে ইনশাআল্লাহ কোরআনে পাকের পরিপূর্ণ আয়াতসমূহ পাঠ করে নেওয়া হবে, আর তিনবার সূরা ইখলাস পড়লে তার সওয়াবও প্রাপ্ত হবেন। কিন্তু এটা জরুরি আমল নয় যে কেউ একবার পরে রুকু করে নিয়েছেন তো সে হাফেজ সাহেবকে যেন কোনো ধরনের ঠাট্টা তামাশা করা না হয়, একবার পড়লেও এটি জায়েজ আমল, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো জরুরি এই অর্থে নয় যে এটি ওয়াজিব কিংবা এটি জরুরি, এমনটা নয়, বরং এতটুকু এটি উত্তম, তিনবার পরে নেওয়াটা উত্তম, এর সওয়াবও পাবেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুতিসাব উত্তর দিয়েছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম, আমার নাম রিদওয়ান হাসান, হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। শবে কদরের কোন দোয়া পড়া উচিত? হাদিসের মধ্যে কি কোনো দোয়ার কথা উল্লেখ আছে? জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
শবে কদরের মধ্যে আপনারা দোয়াসমূহ করতে থাকা উচিত এবং দোয়া করা উচিত যে আল্লাহ পাকের পক্ষ থেকে তো বিশেষ ঘোষণা রয়েছে, আছে কোনো রিজিক অন্বেষণকারী, রোগ থেকে শিফা প্রার্থনাকারী, নিরাপত্তা প্রার্থনাকারী এবং অন্যান্য বিষয় নিয়েও এটা করতে থাকা উচিত। কিন্তু বিশেষ করে দোয়ায়ের কথা বললেন, তো এটিও একটি জিকির। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করলেন, যদি আমি শবে কদরকে পেয়ে যাই তখন আমি কি পড়ব? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া উনাকে ইরশাদ করেছিলেন সে দোয়াটি হচ্ছে, যা সুনানি ইবনে মাজার অন্তর্ভুক্ত হাদিসসমূহের মধ্যেও রয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যে হে আল্লাহ, নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী এবং ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, বাস আমাকে ক্ষমা করে দিন অথপর আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি একটি মুবারক দোয়া, আর এই দোয়াকে শবে কদরে অধিক হারে পড়া উচিত। আর যেহেতু জাহান্নাম থেকে মুক্তির দশক হয়ে থাকে, অর্থাৎ শেষের দশ দিন জাহান্নাম থেকে মুক্তির, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যেই দোয়া আর দোয়ায়ে তারাবির মধ্যেও এই দোয়া বিশেষভাবে রয়েছে, আর আজাব থেকে মুক্তির দোয়া ওয়াকিনা আযাবান নার, এই দোয়াও পাঠ করতে থাকা উচিত। কিন্তু বিশেষভাবে যদি হাদিসের কথা বলি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী, নিজের পরিবার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মাহাতুল মুমিনীনদের অন্তর্ভুক্ত, আমাদের আম্মা জান, ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দান করেছিলেন, পড়ার হুকুম দান করেছিলেন যে যদি শবে কদর পেয়ে যায় তাহলে এটা পাঠ করবে। তো আমাদের উচিত যে প্রত্যেকটা ভেজর রাতে এটা অবশ্যই পাঠ করা। আচ্ছা, যখন দোয়া করবেন তখন তার অর্থও জানা উচিত যে হে আল্লাহ, আপনি ক্ষমাকারী আর ক্ষমা করা পছন্দ করেন। কত সুন্দর বাক্য, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করে দিন, তো এটা দেখুন যে আল্লাহ ক্ষমাও করেন এবং ক্ষমাকে পছন্দ করেন। আমরাও কাউকে মাফ করলে তো আল্লাহ তাআলা আমাদের এই নেকিকেও পছন্দ করবেন। জি হ্যাঁ, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন্নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগকে প্রশমিতকারী, মানুষকে ক্ষমাকারী, ক্ষমাকারী আল্লাহ এই এহসানকারীদেরকে পছন্দ করেন। তো ক্ষমা এমন জিনিস, আপনি অন্য কাউকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে পছন্দ করবেন, আল্লাহ আপনার ভুলসমূহ ক্ষমা করবেন। তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ভুলসমূহ ক্ষমা করবেন? আমাদের উচিত যে মানুষের ভুলসমূহ ক্ষমা করা আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা, আর আল্লাহকে বলুন যে হে আল্লাহ, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমাদের ক্ষমা করুন। তো ইনশাআল্লাহ আল্লাহ আপন রহমতে আমাদের ক্ষমা করে দিবেন। এটি দোয়া, এ দোয়া অধিক হারে পড়া উচিত।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ ইরফান। হুজুরের কাছে একটা প্রশ্ন, কোরআন খতমের মাহফিল অনুষ্ঠান করার কেমন আমল জানিয়ে দিলে উপকৃত হব।
জি, মুফতি সাহেবকে বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
কোরআনে মাজিদ ফুরকানে হামিদের সমাপ্তি উপলক্ষে মাহফিল করা হয়ে থাকে, খতমে কোরআন নামও তার দেওয়া হয়। তো কোনো অসুবিধা নেই, একেবারে জায়েজ। বরং হাদিসে পাকের মধ্যে তো এতটুকু বলা হয়েছে, প্রত্যেক খতমের পরে একটি দোয়া মুস্তাজাব, কবুল দোয়া। তো যেখানে খতমে কোরআন হবে সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার রহমত এইভাবে বর্ষিত হয়, খতমে কোরআনে দোয়া কবুল হয়। অংশগ্রহণ করা উচিত। আর একত্রিত হয়ে আমরা যখন দোয়া প্রার্থনা করি, এমনও হতে পারে যে কারো শব্দ, কারো বাক্য আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ দোয়াগুলো কবুল করে নিবেন। এই জন্য একত্রিত হয়ে যে দোয়া, সে দোয়াও করতে থাকুন। জামাত সহকারে দোয়া, সে দোয়াও করতে থাকুন। আল্লাহর কাছে চাইতেও থাকুন, আর একাকীও চান। জি হ্যাঁ, একাকীও চাওয়া উচিত, এবং একত্রিত হয়ে যে দোয়া রয়েছে সেটিও করা উচিত। তখদমে কোরআনে পাকে দোয়াও হয়ে থাকে, মুসলমানরা একত্রিতও হন, কোরআনের পাঠও হয়ে থাকে, কোরআনের বরকত বর্ণনা করা হয়ে থাকে, আর বরকত অর্জনের জন্য যখন একত্রিত হন তো এই ইজতিমা একেবারে জায়েজ। দেখতে গেলে আমাদের সমাজে এমন অনেক ইজতিমা হয়, বুখারি শেষ হলে ছাত্ররা মাদ্রাসার মধ্যে খতমে বুখারির একটি জলসা রাখেন, ব্যবস্থাপনা এগুলো করে থাকেন। তো বুখারির খতমের উপরে যখন খতমে বুখারির জলসা হতে পারে, আলোচনা হতে পারে, একটি মাহফিলের ব্যবস্থা হতে পারে, তো খতমে কোরআনে কেন নয়? তো খতমে কোরআনের উপরেও এমন মাহফিল সাজিয়ে নেওয়া, ব্যবস্থা করে নেওয়া, তো এটা একেবারে জায়েজ, আর আমাদের সকলের এটা করতে থাকাও উচিত।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ সিফাত। হুজুরের কাছে একটি প্রশ্ন, যিনি রোজা রাখেনি তাকেও কি ফিত্র আদায় করতে হবে জানিয়ে দিলে উপকৃত হব?
জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
সদকায়ে ফিতর প্রত্যেক সে সাহেবে নিসাবের জন্য, যে যিনি ঈদের দিন, ঈদের সকালে ধনী অবস্থায় অতিবাহিত করেছেন, 52.5 তোলা রূপার সমপরিমাণ কিংবা এতটুকু সম্পদ, বিভিন্ন বস্তু, স্বর্ণচাঁদি যা কিছুই রয়েছে, সমস্ত কিছু একত্রিত করে এতটুকু হয়ে গেলে তিনি ধনী ব্যক্তি, তার উপর সদকায়ে ফিতর আদায় করতে হবে, তাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। আচ্ছা, এটার সম্পর্ক এভাবে রোজার সাথে নয়। যদি কোনো ব্যক্তি কোনো কারণে রোজা না রাখেন, তথাপিও যদি তিনি ধনী থাকেন, সম্পদ থাকলে, নিসাব পূর্ণ হলে তিনি সদকায়ে ফিতর আদায় করবেন, নিজের জন্য, নিজের নাবালক বাচ্চাদের জন্য আদায় করতে হবে। যদি বাচ্চারা সাহেবে নিসাব না হন, তো তার উপর আবশ্যিক হচ্ছে তার নাবালক বাচ্চাদের সদকায়ে ফিতরও তিনি আদায় করবেন। তো এইভাবে সদকায়ে ফিতর তো তার উপর আবশ্যিক হবে। তো তিনি যদি জেনে বুঝে রোজা না রাখেন তো তিনি গুনাগার হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গুনাহ এটি, আর পরবর্তীতে রোজার কাজাও করবেন। আর যদি কেউ কোনো উজরের কারণে রোজা ছেড়ে দেন, তিনি গুনাগার তো নয়, পরবর্তীতে রোজার কাজা তাকে করতে হবে। কিন্তু সর্বোপরি সদকায়ে ফিতর যদি তিনি সাহেবে নিসাব হন তাহলে তাকে আদায় করতে হবে। সদকায়ে ফিতরের সাথে এইভাবে রোজার সম্পর্ক নেই যে রোজা রাখলে তো দিবেন, রোজা না রাখলে সদকায়ে ফিতরও দিবেন না, এইভাবে সদকায়ে ফিতর মাফ হবে না। যাই হোক, রোজাদারদের জন্য এই সুসংবাদ অবশ্যই রয়েছে যে রোজার সদকায়ে ফিতর যদি আপনারা আদায় করেন তো এতে আপনাদের রোজাসমূহের পরিশুদ্ধতা চলে আসবে, রোজার পবিত্রতা চলে আসবে। রোজার মধ্যে কোনো যদি অনর্থক কাজ হয়ে যায়, রোজার মধ্যে যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, তো আল্লাহ আপন রহমতে সেই বিষয়গুলোকে ক্ষমা করে দিবেন যদি আপনি তার সদকায়ে ফিতরগুলো আদায় করেন। কিন্তু সর্বোপরি সদকায়ে ফিতর এটি সাহেবে নিসাব ব্যক্তির জন্য, আর তিনি রোজা রাখুন কিংবা না রাখুন, সর্বোপরি তাকে সেটা আদায় করতে হবে।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন, আমরা যাব আবারও আপনাদের প্রশ্নের দিকে। যে প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আদ্রহিম। হুজুরের কাছে একটি প্রশ্ন, আমাদের ঘরে যদি মেহমান থাকে তখন কি তাদের ফিতরা আমরা আদায় করব? জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
হ্যাঁ, মানুষের মধ্যে এটা প্রসিদ্ধ যে মেহমান যদি ঘরে আসেন তার সাদকায় ফিতরও তাদেরকে আদায় করতে হবে, তো এমনটা নয়। যিনি সাহেবে নিসাব, তিনি আপন আপন ফিতরাসমূহ আদায় করবেন। আচ্ছা, মুসাফিরের উপরও সাদকায় ফিতর রয়েছে, এমনটা হয় না। অনেক সময় মানুষ মনে করেন যে মুসাফিরের জন্য যেমন অনেক বিষয়ে ছাড় রয়েছে, মুসাফিরের শরীর জন্য রোজা ছাড় রয়েছে যে পরবর্তীতে রাখবেন, তো সম্ভবত সাদকায় ফিতর ক্ষমা হয়তো সাদকায় ফিতরের ক্ষেত্রে মুকিম কিংবা মুসাফিরের শর্তগুলো নেই। ঈদের সকালে সাহেবে নিসাব ছিলেন চাই মুসাফির ছিলেন, তো তার উপর সাদকায়ে ফিতর আবশ্যিক হবে, তাকে সাদকায়ে ফিতর নিয়ম অনুসারে আদায় করতে হবে। আর মেহমান যে ঘরে যান, তো পরিবারের উপরে ঘরের সদস্যদের উপরে সাদকায়ে ফিতর তাদের আসে না, সে সময় মেহমানের উপরেই তার সাদকায়ে ফিতর আবশ্যিক হয়ে থাকে। কেউ যদি কারো পক্ষ থেকে আদায় করতে চান যে ইনি আমাদের ঘরে মেহমান এসেছেন, আমরা যদি তার পক্ষ থেকে আদায় করতে চাই, অসুবিধা নেই। আপনি যদি তার অনুমতি রেখে সেই সাদকায়ে ফিতর আদায় করতে চান, আদায় হয়ে যাবে, তার পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। যাই হোক, সে মেহমান নিজেই বলবেন না যে আমার সেই সাদকায়ে ফিতর আদায় করে দিন, কারণ এটা তো এক ধরনের চাওয়া, তিনি বলবেন না। কিন্তু এইভাবে আদায় করলে, ওনার অনুমতিতে আদায় করলে তো সর্বোপরি আদায় হয়ে যাবে।
যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জানেল আবেদিন। হুজুরের কাছে প্রশ্ন, গত বছরের কারো যদি ফিতরা বাকি থাকে তাহলে কি সে এখন আদায় করতে পারবে? জানিয়ে দিলে মেহরবানি হবে।
জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
সাদকায়ে ফিতর যখন আবশ্যিক তখন সেটা আবশ্যিক। যদি পূর্ববর্তী বছরেরও সাদকায়ে ফিতর আপনার উপর থেকে যায়, তো সেগুলো আপনাকে আদায় করতে হবে, আর এই বছরই আপনাকে আদায় করতে হবে। এমন তো হওয়া উচিত ছিল যে পূর্ববর্তী বছর ঈদের দিনেই আপনি আদায় করবেন, কিংবা ঈদের সকালে ঈদের দিন আদায় করে দিতেন, কিংবা রমজানে আদায় করে দিতেন, কিন্তু না করলে এটি কাজা হয় না, এটাকে আদায়ই করা হবে, আর এখনও এটি আদায় করুন। এখন এর মধ্যে কোনো ধরনের বিলম্ব আর করবেন না।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবাইকে বরকত দান করুক। আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর শুনেছি, শরীয়তের বিধান শিখার সৌভাগ্য অর্জন হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে ইলমে নাফে দান করুক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
জ্ঞানী হলো উঁচু শিখরে ওঠার একমাত্র পথ, অগ্রধার বুঝবো এই মোদের সুপথ।